ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজি এর 72তম অধিবেশনে যোগদানের জন্য শনিবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
রিপোর্ট আছে গৌতম গুপ্তের।
রোহিঙ্গাদের সম্পর্কে, নিজেদের অবস্থান সম্পর্কে ভারত সরকার দোনামোনা করছে।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
পরিবার থেকে বিচ্ছিন্ন হাজার হাজার রোহিঙ্গা শিশুকে নিয়ে তৈরি হয়েছে এক মানবিক সংকট।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। সশস্ত্র ব্রিটিশ পুলিশ আজ লন্ডনের শহরতলিতে একটি বাড়িতে সন্ধান চালিয়েছে এবং আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে দিয়েছে। এর আগে ব্রিটিশ পুলিশ জানায় যে গতকাল লন্ডনের পাতাল রেলে আক্রমণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে যে শনিবার বন্দরনগরী ডোভারে 18 বছর বয়সী এই তরুণকে গ্রেপ্তার করা হয়। ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সমুদ্র পথে যাত্রার জন্য ডোভারই হচ্ছে প্রধান ফেরি বন্দর। পুলিশের এক বিবৃতিতে এই গ্রেপ্তারকে তাৎপর্য পূর্ণ বলে বর্ণনা করা হয়। আজ আরও আগে লন্ডন পরিবহন কর্তৃপক্ষ জানায় যে তারা পার্সন্স গ্রিন স্টেশনটি খুলে দিয়েছে। সেখানে গতকাল একটি বোমার আংশিক বিস্ফোরণ ঘটে। এই হামলার পর প্রধানমন্ত্রী টেরিজা মে বলেন যে সে দেশের সন্ত্রাসবাদ যৌথ বিশ্লেষণ কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে যে দেশের প্রতি হুমকির মাত্রা এখন সংকটপূর্ণ পর্যায়ে উন্নীত করতে হবে, যার মানে হচ্ছে আরও সামনের দিনগুলোতে আরও আক্রমণ হতে পারে। আইসিজে এই হামলার দায় স্বীকার করেছে, তবে এই সন্ত্রাসী সংগঠনটি যেসব আক্রমণের জড়িত নাও থাকে তার দায় স্বীকার করার ইতিহাস তাদের রয়েছে। মেয়ে জানান যে জনসাধারণ রাস্তাঘাটে এবং পরিবহন ব্যবস্থার মধ্যে আরও বেশি সংখ্যক সশস্ত্র পুলিশ দেখতে পাবেন। হোয়াইট হাউসের প্রেস সচিব এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল প্রধানমন্ত্রী মেয়েকে ফোন করেন এবং বিশ্বব্যাপী নিরাপরাধ লোকজনকে লক্ষ্য করে এই আক্রমণ বন্ধ করতে এবং উগ্রবাদের মোকাবিলা করতে যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি প্রকাশ করেন। এর আগে মে ট্রাম্পের একটি টুইট বার্তার তিরস্কার করেন, যেখানে ট্রাম্প যে স্কটল্যান্ড ইয়ার্ডের চোখের সামনেই এইসব অসুস্থ মনের লোকেরা এই ধরনের আক্রমণ চালাচ্ছে বলে বলেছিলেন। বিবিসিকে মে বলেন যে চলমান তদন্তের মুখে কোনোরকম আঁচ অনুমানের কোনোভাবেই সহায়ক নয়। ওদিকে লন্ডনের টিউব ট্রেনের জঙ্গি হানা উদ্বেগ রেখেছে কলকাতার পুলিশকেও। এরই ব্যাখ্যা দিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
লন্ডনের পার্সন্স গ্রিন স্টেশনে মেট্রো রেলে বিস্ফোরণের পর আতঙ্কের ঠান্ডা স্রোত বইছে কলকাতা পুলিশের শিরদাঁড়া বেয়েও। আক্রমণের সম্ভাবনা আছে এ কথাও জানা, তা সত্ত্বেও স্টেশনে স্টেশনে স্ক্যানার, এক্সরে ইত্যাদি অতি প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই। প্রহরারত পুলিশকর্মীরাও একেবারে ঢিলে ঢালা। পার্সন্স গ্রিন স্টেশনটি কিন্তু মাটির তলায় নয় বলেই যাত্রীদের মধ্যে বিস্ফোরণের পরেও আতঙ্ক ও ক্ষয়ক্ষতি তুলনায় কমই হয়েছে। কলকাতা মেট্রো কোথাও ভূগর্ভে, কোথাও আবার মাটির ওপরে, তবে কোনো ঘটনা ঘটলে তা ঠেকানোর প্রস্তুতি তো নেই। এদিকে উৎসব মরশুম আসন্ন, কেনাকাটার ভিড়ও শুরু হয়ে গিয়েছে। জঙ্গিহানার বিপদ এখনই তো সবচেয়ে বেশি, কিন্তু কলকাতার মেট্রো ও পুলিশ কর্তৃপক্ষ নেহাতই অপ্রস্তুত। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আজ বলেছেন যে তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সমান শক্তি অর্জন করতে চায় এবং তিনি তাঁর পরমাণু কর্মসূচি সম্পন্ন করার সংকল্প প্রকাশ করেন। সেখানকার রাষ্ট্রপরিচালিত সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে কিম বলেছেন যে তাদের লক্ষ্য হচ্ছে শক্তির দিক দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্য রক্ষা করা এবং তাঁর কথায় সামরিক বিকল্প নিয়ে আর কথা না বলতে যুক্তরাষ্ট্রের নেতাদের বাধ্য করা। কিম বলেন যে পরমাণু শক্তি সম্পন্ন করার জন্য উত্তর কোরিয়ার লক্ষ্য প্রায় অর্জিত হয়েছে এবং ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার মুখেও তিনি পরমাণু কর্মসূচি সম্পন্ন করতে সংকল্প প্রকাশ করেন। এই মন্তব্যে ঠিক একদিন আগেই উত্তর কোরিয়া এক মাসের মধ্যে এই দ্বিতীয়বার জাপানের ওপরে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি 3,700 মাইল অতিক্রম করে প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলে গিয়ে পড়ে। এটাই ছিল উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দীর্ঘ পথ পরিক্রমা। ওদিকে উত্তর কোরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা ৭টি আফ্রিকান দেশে সম্ভাব্য লঙ্ঘন করার বিষয়ে জাতিসংঘ যখন তদন্ত করছে, তখন দেখা গেছে যে ওই মহাদেশের আরও অনেক দেশ সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্ক আরও সুনিবিড় করেছে। ২০০০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত উত্তর কোরিয়া থেকে বুর্কিনা ফাসো, মোজাম্বিক ও জাম্বিয়ার রপ্তানির পরিমাণ বছরে গড়ে ১.৫৮% করে বৃদ্ধি পেয়েছে। ওই একই সময় বেনিন, সেনেগাল এবং মোজাম্বিক থেকে আমদানি বেড়েছে গড়ে ১.৮৪%। গোটা আফ্রিকা জুড়ে উত্তর কোরিয়ার সঙ্গে বিভিন্ন খাতের বাণিজ্যের পরিমাণ হচ্ছে বছরে ১০ কোটি ডলারেরও বেশি। ২০০৬ সালে জারি করা জাতিসংঘের প্রথম নিষেধাজ্ঞার মধ্যে ছিল অস্ত্রশস্ত্র এবং অন্যান্য বাণিজ্য। যেসব দেশের ব্যাপারে পর্যালোচনা করা হচ্ছে তাদের বিরুদ্ধে উত্তর কোরিয়ার কাছ থেকে সামরিক সহযোগিতা লাভের অভিযোগ রয়েছে। জাতিসংঘ জানাচ্ছে যে উত্তর কোরিয়া অ্যাঙ্গোলা, ইউগান্ডা এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রকে সামরিক প্রশিক্ষণ দিয়েছে। ইরিত্রিয়ার কাছে সামরিক যোগাযোগের সাজসরঞ্জাম রপ্তানি করার চেষ্টা করেছে। তানজানিয়ায় সামরিক সাজসরঞ্জাম মেরামত করেছে এবং নামিবিয়ার সামরিক সংশ্লিষ্ট স্থাপনা নির্মাণ করেছে। তবে এই নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য অভিযুক্ত দেশগুলো বলছে তারা কোনো অন্যায় করেনি কিংবা জাতিসংঘের বৈধতাও তারা নাকচ করে দিয়েছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যে মিয়ানমারের সহিংসতা থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের গণহারে পালিয়ে আসা মনে হচ্ছে থামবে না। গত তিন সপ্তাহে প্রায় ৪ লক্ষ শরণার্থী বাংলাদেশে গিয়ে পৌঁছেছে। দেশান্তরী লোকদের আন্তর্জাতিক সংগঠনের যোগাযোগ বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা ক্রিস লম বলছেন, এরকম কোনো লক্ষণই দেখা যাচ্ছে না যে মিয়ানমার থেকে মরিয়া হয়ে বাংলাদেশে পালিয়ে আসা লোকজনের ঢল শিগগিরই কমতে পারে। কক্সবাজার থেকে টেলিফোনে লম ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা লিসা স্লাইনকে জানিয়েছেন যে মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে পুড়ে যাওয়া গ্রামের ধোঁয়া এখনও দেখা যাচ্ছে। হাজার হাজার লোক কক্সবাজারে আসার জন্য নৌকার অপেক্ষায় রয়েছেন। এদিকে জাতিসংঘের শিশু তহবিল জানিয়েছে যে রাখাইন শরণার্থীদের মধ্যে প্রায় ২,৪০,০০০ই হচ্ছে শিশু। দুরারোগ্য ব্যাধি থেকে রক্ষার জন্য ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেখানে টিকা প্রদান কর্মসূচি শুরু করেছে। সংস্থা দুটি আশা করছে যে ৬ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ১.৫ লক্ষ শিশুকে টিকা দেওয়া সম্ভব হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে নিউ ইয়র্কের পথে রওনা হয়েছেন শনিবার। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর এবারের ইউএনজিএর যোগদানের বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করে বলেছেন, তিনি আগামী ২১শে সেপ্টেম্বর ইউএনজিএর অধিবেশনে ভাষণ দেবেন, যখন তিনি মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী সমস্যা এবং রোহিঙ্গাদের বিষয়ে কোফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন সহ এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য সুস্পষ্ট কিছু প্রস্তাব দেবেন। ইউএনজিএতে যোগদানের সময় তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত জাতিসংঘ সংস্কার বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদান করবেন। রোহিঙ্গা ইস্যু নিয়ে ওয়াইসি কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে যোগ দেবেন এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কয়েকটি বৈঠকে যোগ দেবেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রবল চাপে মোদী সরকার। গত এক মাসে পেট্রোলের দাম বেড়েছে ৭.৫ টাকা। একদিকে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ক্রমেই নিম্নগামী। জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
ভারতের বাজারে ডাইনামিক প্রাইস সিস্টেমের মাধ্যমে পেট্রোল ও ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। বিরোধী দলগুলো তো বটে, সদ্য এনডিএতে যোগ দেওয়া বিজেপির নতুন বন্ধু নীতিশ কুমারও পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবি তোলায় সরকারকে আরো বিপদের মুখে ঠেলে দিচ্ছে। কারণ আন্তর্জাতিক বাজারে দাম কমছে এবং ভারতে দাম বাড়ছে কেন, এই প্রশ্নের সদুত্তর না পেয়ে সরকারকে চেপে ধরতে বিরোধীরাও মরিয়া। আর সেই কারণে কেন্দ্র নিজেদের দায় এড়াতে প্রস্তাব করেছে পেট্রোলিয়াম পণ্যকে জিএসটির অন্তর্ভুক্ত করা হোক। সরকার থেকে বলা হচ্ছে পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনা হলে পেট্রোল ডিজেলের দাম একলাফে অনেকটা কমে যাবে। পাশাপাশি কেন্দ্রের দাবি, রাজ্যগুলি নাকি জিএসটির আওতায় আসতে সম্মত হচ্ছেন না। এই ব্যাপারে জিএসটি কাউন্সিলের সদস্য পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র অবশ্য বিস্ময় প্রকাশ করেছেন।
কর্মকর্তা এবং স্থানীয় সক্রিয়বাদীরা বলছেন যে কঙ্গোর সেনাবাহিনী বুরুন্দি শরণার্থীদের তাদের নিজ দেশে ফিরিয়ে দেবার পরিকল্পনা নিয়ে এক সংঘর্ষের সময় 18 জন বুরুন্দি শরণার্থীকে হত্যা করেছে। বুরুন্দি সীমান্তের কাছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কামানিওয়ালা শহরে শরণার্থীরা তাদের সহযোগীদের ছাড়িয়ে আনার চেষ্টা করলে পুলিশ এবং সৈন্যরা তাদের উপর গুলি চালায়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। বিশ্ব সংবাদেই একটু আগেই সহকর্মী আনিস আহমেদ যেমনটি কিনা শোনালেন যে পরিবার থেকে বিচ্ছিন্ন হাজার হাজার রোহিঙ্গা শিশুকে নিয়ে তৈরি হয়েছে এক মানবিক সংকট। বাংলাদেশে আশ্রয় নেয়া 4 লক্ষ রোহিঙ্গার মধ্যে অর্ধেকই শিশু। এর মধ্যে পরিচয়হীন কয়েক হাজার শিশুকে নিয়ে রীতিমতো বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছেন ত্রাণকর্মীরা। এই শিশুরা জানে না তাদের মা বাবা কোথায় আছেন, কিভাবে আছেন। এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বাংলাদেশে আশ্রয় নেওয়া 4 লাখ রোহিঙ্গার মধ্যে অর্ধেকই শিশু। এর মধ্যে পরিচয়হীন কয়েক হাজার শিশুকে নিয়ে রীতিমতো বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছেন ত্রাণকর্মীরা। এই শিশুরা জানে না তাদের মা বাবা কোথায় আছে, কিভাবে আছে। ইউনিসেফ এই শিশুদের পরিচয় জানার চেষ্টা করছে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে, কারণ তারা নিজেদের পরিচয়টুকু পর্যন্ত দিতে পারছে না। নিবন্ধন কর্মীরাও বারবার ফিরে যাচ্ছেন। ইউনিসেফের মুখপাত্র ক্রিস্টোফে বৌলিয়ারাক বলেছেন, এই শিশুরা খাদ্য, পানি ও আশ্রয়ের জন্য লড়াই করছে। ওদিকে ত্রাণের গাড়ি দেখলেই ছুটছে ওই শিশুরা, কিন্তু হুড়োহুড়ি করে বয়স্কদের সঙ্গে পেরে উঠছে না। সংগ্রহ করতে পারছে না খাবার। শরণার্থী শিবিরগুলোতে এমনিতেই ঠাঁই নেই। এর মধ্যে এই শিশুরা নানা ঝুঁকির মধ্যে রয়েছে, যেমন পাচার, যৌন নির্যাতন, শিশু শ্রমিক হিসেবে ব্যবহার ও বাল্য বিয়ের মতো ভয়াবহ ঝুঁকি। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের হিসাবে শরণার্থীদের মধ্যে 2/3 হল নারী ও শিশু। এর মধ্যে শতকরা 13 ভাগ নারী হয় অন্তঃসত্ত্বা কিংবা কোলের সন্তানকে বুকের দুধ খাওয়ান। ত্রাণকর্মীরা বলছেন, প্রতিদিনই বিপন্ন নারী ও শিশুদের সংখ্যা বাড়ছে। ঢাকার সাংবাদিক মহিউদ্দিন ওদুল প্রায় 2 সপ্তাহ ধরে উকিয়া টেকনাফ সীমান্তে রয়েছেন। পরিচয়হীন কয়েকটি শিশু সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের জন্য হাম ও পোলিও টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার আব্দুল সালাম জানান, 6 মাস থেকে 15 বছরের বয়সের শিশুকে হামের টিকা দেওয়া হবে আর 5 বছরের নিচের শিশুদের পোলিও টিকা দেওয়া হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে রোহিঙ্গাদের ব্যাপারে নিজেদের অবস্থান নিয়ে ভারত সরকার দোনামোনা করছেন বলে জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত তাঁর রিপোর্টে।
চীন বাদ দিলে দুনিয়ার প্রায় সমস্ত দেশই রোহিঙ্গাদের প্রতি মায়ানমার সরকারের নীতির কড়া সমালোচক, কিন্তু নিজের দেশে 40,000 রোহিঙ্গা শরণার্থীকে নিয়ে ভারতের অবস্থান নিয়ে চলছে একটা দোটানার মনোভাব। সুপ্রিম কোর্ট এ বিষয়ে সরকারের কাছ থেকে যা জানতে চেয়েছে, সেখানে ভারত সরকার রোহিঙ্গাদের বহিষ্কারের সিদ্ধান্তের কথা লিখে জানাতে গিয়েও সেটা স্থগিত রেখেছে। সরকারের চূড়ান্ত অবস্থানের কথা জানা যাবে সোমবার সুপ্রিম কোর্টে। দোলাচলের কথাটা আরো স্পষ্ট হয়েছে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কথাতেও। শরণার্থীর ভারে বাংলাদেশের সমস্যা কমাতে ভারত 70 লক্ষ কিলোগ্রাম রিলিফ সামগ্রী পাঠানো শুরু করেছে, কিন্তু স্বরাষ্ট্র আর প্রতিরক্ষা মন্ত্রকের কাছে জোরালো প্রমাণ রয়েছে পাকিস্তানের ভারত বিরোধী জঙ্গি নেতারা চেষ্টা করছে রোহিঙ্গা শরণার্থীদের প্রভাবিত করে নিজের দলে টানতে। সরকারের প্রশ্ন হলো, কোনটা বড়, দেশের নিরাপত্তা না অসহায় শরণার্থীদের প্রতি মানবিক আচরণ? জবাব মিলবে সোমবার। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এই বুধবার 20 সেপ্টেম্বর আমাদের কলিং শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘ। প্রশ্ন পাঠান ফেসবুক ফ্যান পেজে কিংবা ইমেলে। আমাদের ইমেল ঠিকানা bangla@voanews.com। অনুষ্ঠান চলাকালে সরাসরি ফোন করতে পারেন 2026193062 এই নম্বরে। শুক্রবার উত্তর কোরিয়া জাপানের ওপর দিয়ে যে দ্বিতীয়বার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে উৎক্ষেপণ করে, বাংলাদেশ তার তীব্র নিন্দা জানিয়ে বলেছে এ ধরনের কর্মকাণ্ড বিশ্বের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়। রিপোর্ট করছেন এরিওপো ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
শনিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়া একতরফাভাবে বিশ্ব সম্প্রদায়ের মতামতকে উপেক্ষা করে এ ধরনের যে পরীক্ষা একের পর এক চালিয়ে যাচ্ছে তা আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। উত্তর কোরিয়া কর্তৃক চালাতে থাকা পরমাণু এবং মিসাইল পরীক্ষার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রস্তাবের সাথে বাংলাদেশ একাত্মতা প্রকাশ করে বিবৃতিতে উত্তর কোরিয়াকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
নিষেধাজ্ঞা অবরোধ উপেক্ষা করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এই মাত্রই আমাদের ঢাকা সংবাদদাতার রিপোর্টে আপনারা যেমনটি কিনা শুনলেন যে শুক্রবার জাপানের ওপর দিয়ে আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তারা। উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি নিয়ে ভিন্ন স্বরে কথা বলছে চীন, ফলে উত্তর কোরিয়া সংকট আরও ঘনীভূত হচ্ছে। এসব নিয়েই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর মাহফুজ পারভেজের সঙ্গে কথা বলেছেন শাহাদাত হোসেন সবুজ।
আন্তর্জাতিক সংবাদে উত্তর কোরিয়া একটি প্রধান বিষয় আজকাল। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে তারা। সর্বশেষ জাপানের উপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া এবং এটি সরাসরি পর্যবেক্ষণ করেছে দেশটির নেতা কিম জং উন। এখন তারা বলছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাথে ভারসাম্যপূর্ণ একটি অবস্থা চাচ্ছে এবং এজন্য রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি তারা ব্যবহার করার প্রত্যয় ব্যক্ত করেছে। ডক্টর মাহফুজ পারভেজ, এই সর্বোচ্চ শক্তির ব্যবহার কোন দিকে প্রবাহিত হতে পারে বিশ্ব রাজনীতিতে?
সুপ্তভাবে উত্তর কোরিয়া সংকটটি বেশ কয়েকদিন ধরেই চলছে। এর মধ্যে জাতিসংঘের অবরোধ ছিল, নানা রকম চাপ ছিল, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে উত্তর কোরিয়া তার মানে একটি উগ্র পারমাণবিক অবস্থানকে বারবার জানান দিচ্ছে। ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন যে এই মাত্রার সঙ্গে দক্ষিণ এশিয়ার আরেক প্রান্তে রোহিঙ্গা সমস্যাটি এসে যুক্ত হয়েছে। ফলে আমরা খুব স্বাভাবিকভাবেই বলতে পারি যে উত্তর কোরিয়ার অবস্থানটি, সামরিক অবস্থান এবং তার জনদেহি যে মনোভাবটি, এটা বিশ্ব শান্তির জন্য, আঞ্চলিক শান্তির জন্য, আমাদের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া শান্তির জন্য এটা একটি মানে বড় ধরনের একটি চ্যালেঞ্জ হিসেবে আমাদের সামনে বিরাজ করছে।
জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় শনিবার বাংলাদেশ অত্যন্ত কড়া ভাষায় উত্তর কোরিয়ার সমালোচনা করেছে। উত্তর কোরিয়ার কর্মকাণ্ড বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু প্রভাব পড়বে?
বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতি সবসময় শান্তি সমঝোতার পক্ষে কাজ করছে। মায়ানমারের এই নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ বলেছে, বাংলাদেশ আসলে এখানে একটি শান্তির জোন হিসেবে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়াকে দেখতে চায়। উত্তর কোরিয়ার ব্যাপারটাও একইভাবে, উত্তর কোরিয়া সহ আপনি বাংলাদেশের অবস্থান সবসময় যে কোনো ধরনের পারমাণবিক বা যুদ্ধনদেহী অবস্থানের বিরুদ্ধে বাংলাদেশ আসলে চাচ্ছে সামনের যে চ্যালেঞ্জ আছে আমাদের এই ক্ষুধা দারিদ্র অশিক্ষাকে দূর করে, কুসংস্কারকে দূর করে, আমরা একটা উন্নয়নের একটা ডিজিটালাইজড একবিংশ শতাব্দীর নানা রকম চ্যালেঞ্জ আছে, কিংবা জাতিসংঘের যে আপনার মিলেনিয়াম গোল আছে সেগুলোর দিকে অ্যাড্রেস করার চেষ্টা করছে। উত্তর কোরিয়ার এই যে পারমাণবিক অস্ত্র ছোড়া বা ছোড়ার মতো ব্যবস্থা করা বা প্রতিদিন যে হুঙ্কারগুলো দেওয়া, এটা কিন্তু সামগ্রিকভাবে এই যে দীর্ঘ অঞ্চলটি আছে এই অঞ্চলটিকে একটি এই চেইন অফ প্রবলেমস এন্ড ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনের মধ্যে ফেলে দেবে, এটা কোনো মতেই কাম্য নয়। বাংলাদেশের সরকার পর্যায় থেকে বা জনগণের পর্যায় থেকে আমরা সবসময় এর বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ স্থানের দিকে আমরা আমাদের অবস্থানকে স্পষ্ট করছি।
উত্তর কোরিয়ার এই সংকট আরো ঘনীভূত হয়, এটা থেকে উত্তর কোরিয়ার অন্য দেশগুলো এর প্রভাবের বাইরে থাকবে না। তবে আজকে ওয়াশিংটনে চীনের যিনি রাষ্ট্রদূত তিনি বলেছেন, যদি পরমাণু অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার সাথে শান্তিপূর্ণ সমাধানে আসতে হয় তবে উত্তর কোরিয়াকে হুমকি দেয়া বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রকে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চীনের।
এটা চমৎকারভাবে আপনি বলেছেন যে এই অঞ্চলে চীনের অবস্থানটি গুরুত্বপূর্ণ এবং যে কোনো ঘটনার পেছনে প্রত্যক্ষে হোক বা পরোক্ষে হোক আমরা চীনকে দেখতে পাচ্ছি, এবং চীন খুব কম কথা বলে তাদের মিডিয়াতে বা রাষ্ট্রপর্যায়ে, তাদের বক্তব্যগুলো খুবই সীমিত আকারে থাকে। ফলে এই যে মানে গণতান্ত্রিক দেশ হিসেবে আমেরিকা বা অন্য দেশগুলো যেরকম ভাবে তাদের ফরেন পলিসিকে ওপেন করে, চীন কিন্তু সেরকম করে না। চীন সম্প্রতি রাশিয়া এসে যুক্ত হয়েছে, বলেছে যে মায়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে যেন কেউ কিছু না বলে। উত্তর কোরিয়ার ব্যাপারে বলা হচ্ছে যে উত্তর কোরিয়ার কে যেন হুমকি দেওয়া হয়, কিন্তু উত্তর কোরিয়া এবং মায়ানমার যে কাজগুলো করেছে, যদি আপনি মানবাধিকার এবং গণতন্ত্রের প্রশ্নে দেখেন, সেখানকার আভ্যন্তরীণ মানবাধিকার, নাগরিক সুরক্ষা এবং এই যে সুরক্ষা অত্যন্ত মানে ভার্নারেবল পর্যায়ে চলে গেছে, এবং সেই সব কারণে বিশেষ করে মায়ানমারের কারণে আঞ্চলিক অশান্তি ছড়িয়ে পড়েছে, পার্শ্ববর্তী দেশ হিসেবে আমরা সংকটাপন্ন হয়েছি, সেখানে শরণার্থীর স্রোত নেমে এসেছে। উত্তর কোরিয়া যদি একইভাবে এই কাজটি করে, তাহলে উত্তর কোরিয়ার আশেপাশের দেশগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের আতঙ্ক ছড়িয়ে আসবে। সে অবস্থায় চীনের অবস্থানটি আমার মনে হয় মানে উত্তর কোরিয়ার এই দমভক্তি বা উত্তর কোরিয়ার এই সামরিক শক্তি প্রসারের যে মনোভাব সেটাকে পুষ্ট করবে, সেটা বিশ্ব শান্তির জন্য আরেকটু হুমকিরই কারণ হবে।
আমরা এর আগে দেখেছি যে চীন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চীনের বিভিন্ন কোম্পানিগুলো যারা উত্তর কোরিয়ার সাথে কাজ করছিল সেগুলো বন্ধ করে দিয়েছে তারা, তাতে করে মনে হচ্ছিল যে চীন বোধহয় বেশ কার্যকরীভাবেই উত্তর কোরিয়ার এই পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধেই কাজ করছে, নিবৃত্ত করার চেষ্টা করছে।
না, চীন কিন্তু আপনি জানেন যে এখন অস্ত্র ব্যবসাটা এবং অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে চীনের অবস্থান কিন্তু অনেক এগিয়ে গেছে। আপনি বিশ্বের বিভিন্ন জায়গায় যে সংকট গুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় যে আপনার ইনসার্জেন্সি হচ্ছে, বিভিন্ন রকম জাতিগত হোক ধর্মগত হোক, আপনি সেটা ইসলামিক মিলিটেন্সি হোক কিংবা অন্য ধরনের মিলিটেন্সি হোক, তারা অস্ত্র পাচ্ছে কোত্থেকে? তারা তো আর কোনো রাষ্ট্র না যে রাষ্ট্র টু রাষ্ট্র তারা অস্ত্রগুলো পাচ্ছে, কিন্তু অস্ত্র উৎপাদনকারী দেশগুলো সবার কাছেই অত্যাধুনিক অস্ত্র পৌঁছে দিচ্ছে। আপনাকে এটা অবশ্যই বুঝতে হবে এবং আমাদের এটা মনে রাখতে হবে যে এই বিশ্বের সংকট গুলোর পেছনে বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তিগুলো চীন তো অবশ্যই, এবং যারা অস্ত্র উৎপাদন করে তাদের একটি বিরাট ভূমিকা আছে। তারা শান্তির ব্যাপারে, স্থিতিশীলতার ব্যাপারে সত্যিকার অর্থে কতটুক তারা আন্তরিক সে ব্যাপারেও প্রশ্ন আছে। অতএব চীন ডাবল স্ট্যান্ডার্ডের ব্যাপারটিকে আপনি সঠিকভাবে শনাক্ত করেছেন। চীন এই সব ক্ষেত্রে ভারতের সাথে কিংবা মায়ানমারের সংকটের পেছন দিয়ে বাংলাদেশের সাথে কোনো ব্যাপারে তার কোনো স্পষ্ট ভূমিকাকে সে ক্লিয়ার করছে না। সে একই সাথে উভয় পক্ষের সাথে একটা ডিল চালিয়ে যাচ্ছে এবং উভয় পক্ষের কাছ থেকে যত ধরনের সুবিধা নেওয়া যায় সে কাজগুলো করছে। আমার মনে হচ্ছে যে সামনেই চীনের কমিউনিস্ট পার্টির নির্বাচন আছে, তারা তো একটি একদলীয় ব্যবস্থার মধ্যেই আছে, সেই জায়গায় কোন ধরনের পরিবর্তন আসবে কিনা আমরা ঠিক জানি না, তারা আসা খুব কষ্টকর। কারণ চীনে যখন একবার গণতন্ত্রের আওয়াজ উঠেছিল, আপনি তিয়ানমার স্কয়ারকে তারা রক্তাক্ত করে দিয়েছে, এবং চীনের ক্ষেত্রে অনেক কিছুই আমরা জানি না, কিন্তু বিশ্বের সংখ্যালঘু নির্যাতন উইঘুরের মুসলমানদের সহ বিভিন্ন ধরনের সংখ্যালঘু এবং মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে চীনের রেকর্ড কিন্তু অত্যন্ত মানে নিকৃষ্ট। অতএব আমরা চীনকে এই অঞ্চলের এশিয়ার একটি শক্তি, বিশ্ব শক্তিও বটে, কিন্তু এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তি এবং স্থিতিশীলতা স্থাপনের ক্ষেত্রে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে চীনের ভূমিকাকে আমরা অত্যন্ত মানে অস্পষ্টভাবে দেখছি, এবং কোন ধরনের সংকট নিরসনে চীনের যে একটি কার্যকরী উদ্যোগ হবে বলে মনে করা হয়েছিল সেটা হচ্ছে না। বিভিন্ন সংঘাতময় গোষ্ঠীর সাথে তারা পৃথক পৃথক ভাবে ডায়ালগ ওপেন করে এই ব্যাপারগুলোকে আরো জিয়ে রাখছে বলে আমি নিজে স্পষ্ট ভাবে মনে করছি।
আইএস, মধ্যপ্রাচ্য সংকট, শরণার্থী সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে যখন বিশ্ব রাজনীতি ভীষণ ভাবে অস্থির, একই সময়ে পারমাণবিক শক্তিধর স্বৈরতান্ত্রিক দেশ উত্তর কোরিয়া একের পর এক এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে, উত্তেজনা ছড়িয়ে পড়ছে, পাল্টা ব্যবস্থা হিসেবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘেও নানা নিষেধাজ্ঞা প্রস্তাব পাশ হয়েছে, বাণিজ্য অবরোধের চেষ্টা চলছে, এর মধ্যে আমরা দেখেছি যে কমপক্ষে আফ্রিকার 7টি দেশ এবছর পর্যন্ত জাতিসংঘ নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক অব্যাহত রেখেছে।
এই অবস্থাটি আসলে আন্তর্জাতিক রাজনীতির যে চিত্রটি আছে সেটাকে কিন্তু আমাদের সামনে পরিষ্কার করছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্যারালাল আরেকটা তাদের নিষেধাজ্ঞা এবং তাদের বক্তব্যের বাইরে কিন্তু একটা কাউন্টার অবস্থা না মানার একটা সংস্কৃতি শুরু হয়েছে। এটা দুঃখজনক, কারণ আপনাকে যে কোনো একটি জায়গায় আস্থার একটি জায়গায় রাখতে হবে। জাতিসংঘ অনেক ভুল করে, জাতিসংঘের দুর্বলতা আছে, জাতিসংঘে সঠিক পদক্ষেপ অনেক সময় নিতে পারে না, কিন্তু যদি আপনি জাতিসংঘের কথাও আপনি গ্রাহ্য না করেন, তাকে অগ্রাহ্য করেন, তাহলে এই কেউ কাউকে না মানার যে অবস্থা, এই মাৎস্য ন্যায় বলা হয় এটাকে। এই ধরনের মাৎস্য ন্যায় পরিস্থিতিতে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ভাবে বিভিন্ন সংঘাতে জড়িয়ে যাবে। আমার যে বিষয়টি এই প্রসঙ্গে আপনার নজরে আনতে চাই, দর্শক শ্রোতাদের নজরে আনতে চাই, সেটা হলো মায়ানমার এবং উত্তর কোরিয়ার ব্যাপারে এখনো পর্যন্ত বিশ্ব সম্প্রদায় জাতিসংঘের ফোরামে হোক বা আলাদা ফোরামে হোক তারা কিন্তু বসছে না। এই যে বিলম্বিত করার যে প্রয়াস, এর ফলে কিন্তু মানবিক সংকট এবং এই যে ক্যাটাস্ট্রোফি যেটাকে বলা হয় সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। আমার মনে হয় যে বিশ্বের অন্যান্য দেশগুলো, চীন সহ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ান ইউনিয়ন, তাদেরকে যদি মানে শান্তির জন্য, এই অঞ্চলের শান্তির জন্য তাদেরকে কোনো ধরনের আন্তর্জাতিক সম্মেলন, কোনো শীর্ষ পর্যায়ে হোক বা অন্য পর্যায়ে হোক, অবিলম্বে ডাকা দরকার। কারণ আমরা দক্ষিণ এশিয়া এবং চীন উপসাগরকে কেন্দ্র করে, কোরিয়াকে কেন্দ্র করে যে ক্রমাগত একটা চাপা ক্ষোভ এবং চাপা পারমাণবিক হুঙ্কার শক্তির প্রদর্শন দেখতে পাচ্ছি, এটা যদি ক্রমে ক্রমে বাড়তেই থাকে তাহলে এটা একটা বিপজ্জনক পরিস্থিতিতে পৌঁছে যাবে। উত্তর কোরিয়া এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র জাপানের উপর ছুটছে বা বিভিন্ন জায়গায় তার যে আগ্রাসী একটি মনোভাব এবং সেই ক্ষেত্রে চীনের যে অবস্থান, এই জিনিসগুলোকে আমরা মিডিয়াতে এবং বিভিন্ন ফোরামে দেখছি যে মানুষ নিন্দা করছে। এটা আরো তীব্র হওয়া দরকার, তাহলে যুদ্ধবিহীন মানুষ পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময়ই থাকে, এক ধরনের মানুষের সাইকির মধ্যেই একটা যুদ্ধ উগ্রতা, একটা ধ্বংসাত্মক মনোবৃত্তি কাজ করে। এরা ইতিহাসের সভ্যতাকে বিভিন্ন সময় পদদলিত করেছে। আপনি ইতিহাসের যেমন স্বর্ণালী নির্মাণের কথা আপনি জানেন, আপনি নন্দনতাত্ত্বিক দিক থেকে পৃথিবীকে সুন্দর করার মানুষ জন্মে আছে এই পৃথিবীকে হত্যা লুণ্ঠনের এবং ভীতির একটি জনপদে পরিণত করার জন্য কিছু মানুষ কিন্তু আছে। আমি বিশ্ব সম্প্রদায়ের প্রতি এবং মানবিক মানুষদের প্রতি মনে করি যে আমাদের অবিলম্বে এই ব্যাপারে আরো সোচ্চার হওয়া দরকার, যাতে করে আন্তর্জাতিক অঙ্গনে এখনো যারা যুদ্ধ দিয়ে একটি অবস্থান নিয়েছে তাদের বোধোদয় হোক, অন্তত ঘৃণার শক্তিতে আমরা তাদেরকে আমাদের এই প্রতিবাদ এবং আমাদের অসম্মতি তাদের প্রতি আমরা জ্ঞাপন করতে পারি।
ডক্টর মাহফুজ পারভেজ, আপনাকে অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের সময় দেওয়ার জন্য।
আপনাকে অশেষ ধন্যবাদ।
আর এখন আজকের বিজ্ঞান পর্ব, আলোচ্য বিষয় আলজাইমার বিকার। এর ওপর ভয়েস অফ আমেরিকার ফেইথ লুপিডাসের রিপোর্টের বাংলা রূপান্তর পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
এটা আমরা জানি যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা আমাদের পরিবার ও বন্ধুদের সাথে ভালো সম্পর্ক রাখি এবং কর্মক্ষম অবস্থায় কাজকর্ম করতে পারি, তাহলে আমাদের মস্তিষ্ককে স্বাস্থ্যকর রাখতে তা সাহায্য করে। পোর্টল্যান্ড রাজ্যের ওরিগন শহরে একটি সমীক্ষার সাহায্যে এসব শারীরিক ও মানসিক কার্যকলাপ ডিমেনশিয়া দূর করতে কতটা সাহায্য করতে পারে সেই বিষয়ে একটি সমীক্ষা চালানো হয়েছিল। অনেক প্রাপ্তবয়স্ক মানুষেরাই বয়সের সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার যে প্রবণতা থাকে সেটিকে রুখতে নানা ধরনের আস্থা অবলম্বন করার চেষ্টা করেন। অ্যালজাইমার্স রোগের একটি প্রধান উপসর্গ হল স্মৃতিশক্তি হ্রাস পাওয়া।
অরেগন হেলথ অ্যান্ড সায়েন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 21 জন মানুষকে নিয়ে গবেষণার জন্য একটি দল গঠন করেছেন এবং তারা স্মৃতিচারণ করবার উদ্দেশ্যে শৈশবে যেসব জায়গায় তারা বেশি সময় অতিবাহিত করতেন সেসব জায়গা পরিদর্শন করতে যেতেন।
good for brain health. We know that being socially engaged is good for brain health. And there's also memory work involved in this because they're looking at historical photos of the neighborhood.
Oregon Health and Science বিশ্ববিদ্যালয়ে রায়না ক্রাফ্ট বলেন যে মস্তিষ্ককে স্বাস্থ্যকর ও সতেজ রাখার একটা প্রধান উপায় হলো নিয়মিত হাঁটা। তিনি আরো বলেন, আমরা জানি যে সামাজিকভাবে সক্রিয় থাকলে তার সরাসরি একটা প্রতিফলন হয় মানুষের মস্তিষ্কের উপর। সেই জন্যই স্মৃতিশক্তি সতেজ করার জন্য আমরা এই গবেষণায় অংশগ্রহণকারীদের নিয়ে গেছি সেই সব জায়গায় যেখানে তারা তাদের শৈশব বা যৌবন কাটিয়েছিলেন। তাদেরকে আরও দেখানো হয়েছে সেই সব স্থানের ঐতিহাসিক দিক থেকে মূল্যবান কিছু ছবি এবং সাংস্কৃতিকভাবে উল্লেখযোগ্য কিছু কাজকর্ম।
এই সমীক্ষাটির নাম হলো শার্প, অর্থাৎ শেয়ারিং হিস্ট্রি থ্রু অ্যাক্টিভ রেমিনিসেন্স অ্যান্ড ফটো ইমেজারি, যার অর্থ হল সক্রিয় পূর্বস্মৃতি আর ছবির মধ্যে দিয়ে ইতিহাস স্মরণ করে সেটিকে ভাগ করে নেওয়া।
একজন প্রাপ্তবয়স্ক মানুষ যার স্মৃতিশক্তি জনিত কিছু সমস্যা রয়েছে, তিনি আরও দুজন প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গে দিনে তিনবার হাঁটার অভ্যেস করেছেন, যাদের বিভিন্ন বোধ ইন্দ্রিয়গুলি অপেক্ষাকৃতভাবে অনেক স্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
What we find when we walk, all of us, is that there are a lot of things that we haven't had to remember and that we can't remember, and then as we walk and talk, the memories.
এই শার্প নামক সমীক্ষায় অংশগ্রহণকারী শ্যারন স্টিন বলেন যে আমরা যখন সবাই মিলে একসাথে হাঁটি তখন আমরা বুঝতে পারি যে এমন অনেক ঘটনা আছে যা আমরা কখনো মনে রাখতে চাই না অথবা মনে রাখতে পারি না, কিন্তু আমরা যখন একসাথে হাঁটতে হাঁটতে কথা বলি তখন স্মৃতির অতল গভীর থেকে যেন সেই সব ঘটনাগুলি সব মনে পড়ে যায় এবং এটা ভেবে আমরা আশ্বস্ত হই যে সেগুলি এখনও সেখানে রয়েছে এবং আমরা সেই স্মৃতিগুলিকে উপলব্ধি করতে পাচ্ছি। এই শার্প সমীক্ষার দলটি একটি মানচিত্র ব্যবহার করে যেটি একটি ট্যাবলেট কম্পিউটারে লোড করা হয় এবং পোর্টল্যান্ডের ঐতিহাসিক কৃষ্ণাঙ্গদের শহরগুলি অনুসরণ করার জন্য এই মানচিত্রের যথোপযুক্ত নির্দেশ দেওয়া থাকে। কিছু কিছু স্থানে এই সমীক্ষার দলটি দাঁড়িয়ে পুরনো ছবিগুলি দেখে তাদের যৌবনের স্মৃতিগুলো রোমন্থন করেন।
এই গবেষণায় অংশগ্রহণকারী সকলে আফ্রিকান আমেরিকান অথবা কৃষ্ণাঙ্গ আমেরিকান, যাদের ক্ষেত্রে শ্বেতাঙ্গ আমেরিকানদের তুলনায় অলজাইমার অথবা অন্য ধরনের ডিমেনশিয়া রোগে আক্রান্ত হবার সম্ভাবনা প্রায় দ্বিগুণ। সুতরাং ক্লিনিক্যাল গবেষণায় এই সমীক্ষার দলটির প্রতিনিধিত্ব যে সঠিক তা মনে করাটা ভুল।
95% of the population that participates in clinical trials is actually white Americans, and we need to change that because we need to understand actually.
Alzheimer's Association-এর প্রধান বিজ্ঞান কর্মকর্তা মারিয়া সারিলো বলেছেন যে বর্তমানে এই ক্লিনিক্যাল গবেষণাগুলিতে অংশগ্রহণকারী মানুষের শতকরা 95% হলো শ্বেতাঙ্গ আমেরিকান। তিনি বলেন যে সুতরাং এ ব্যাপারে আমাদের একটা পরিবর্তন আনা দরকার, কেননা আমরা বুঝতে চাই যে এই রোগের ঝুঁকি অন্যান্য আমেরিকান জনজাতির মধ্যে কতটা প্রকট এবং সেটা জেনে সেই সম্পর্কে আমরা আরও গবেষণা চালাতে চাই। ইতিমধ্যে এই শার্প সমীক্ষার অংশগ্রহণকারীরা তাদের হাঁটা চলা কথাবার্তা সবই চালিয়ে যাচ্ছেন এবং তারা আশা করছেন যে এই সমস্ত কার্যকলাপ নিয়ে তারা ডিমেনশিয়া নামক রোগটির ঝুঁকি হ্রাস করতে অনেকটাই সক্ষম হবেন।
বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্র দেবের সঙ্গে কথা বলেছেন আজকের শিল্প বিনোদন পর্বে আহসানুল হক।
আমি হামি লোনের সেই বাঁশি ওয়ালা বাজাবো বাঁশি সুরে সুরে।
আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশের সুপরিচিত কণ্ঠশিল্পী শুভ্র দেবের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
থ্যাংক ইউ, আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে।
আপনি যুক্তরাষ্ট্রে আগেও এসেছেন
অনেকবার।
এই যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিদের সামনে আপনি পারফর্ম করেন, সেই অনুভূতিটা কেমন?
এটা একটা অনেক ভালো একটা অনুভূতি। অ্যাজ ফার অ্যাজ মিউজিক ইজ কনসার্ন, আমার মনে হয় যে আমি ফার্স্ট, আমার মনে আছে 1993 আমি প্রথম শো করেছিলাম নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে। So that was my first show, and tarpore ami onek gulo choto choto state e korechi jegulo ami I really enjoyed. Amar solo performance was there, St. Louis, Tulsa, Oklahoma, Austin, ar boro state gulate onek bar korechi, several times Dallas e korechi, শিকাগোতে করেছি, হিউস্টনে করেছি। বাট থিং ইজ দ্যাট যেটা আপনি যেটা বললেন যে এখানে একটা আমাদের যে গানগুলা, বিশেষ করে আমার যে ফার্স্ট 84 হেমিলনের বাসিওলা বের হয়েছিল, দেন আমার প্রায় 26 অ্যালবাম রিলিজ পেয়েছে, ওই হিট গানগুলা এখানে দর্শকরা ওদের নস্টালজিক সেই দেশে যে গানগুলো শুনেছেন এগুলো শুনতে চান, এটা একটা বিশাল মানে একটা পাওয়া।
কিন্তু এই যে দর্শকরা জনপ্রিয় গানগুলি বারবার শুনতে চান এবং বছরের পর বছর, তার ফলে নতুন গানগুলো দর্শকদের শ্রোতাদের শোনানো কি একটু কঠিন হয়ে পড়ে? এটা কি একটা সমস্যা হতে পারে?
এটা খুব একটা সমস্যা হয় না, কারণ প্রত্যেকবারই কনসার্টে আমি কিছু নতুন গান, আমার লাস্ট অ্যালবাম রিলিজ পেয়েছে জল ছবি, যেটা আইটিউনসে আপনি পাবেন এবং এটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট ডাউনলোড ইন জিপি মিউজিক গ্রামীণ ফোনে। তো জল ছবি অ্যালবাম ভেরি সাকসেসফুল, এটার অনেকগুলো গান আমি ইন্ট্রোডিউস করছি, রিভার্ব নেশন একটা ওয়েবসাইট, ওইটাতেও আমার গান পাওয়া যাচ্ছে। রিসেন্টলি আইটিউনসে আমার ডায়মন্ড কালেকশন অফ শুভ্রদে 50টা গান বেরিয়েছে। তো যার জন্য এই আইটিউনস আপনারা জানেন যে 20 ডিজিটাল স্টোরে ওয়ার্ল্ড ওয়াইড গান সেল করে, যার জন্য এখন গান প্রচার করাটা অনেক বেশি ইজি হয়ে গেছে টু রিচ পিপল, রিচ লিসেনার্স।
আপনি মিউজিক্যাল ক্যারিয়ার যদি বলি, আপনার শুরু হয়েছে কবে? 84 সালে আপনি বিটিভিতে প্রথম গাইলেন, সেটাই কি আপনার মিউজিক্যাল ক্যারিয়ারের শুরু?
এর আগে আমি নতুন করিতে ছিলাম, বাচ্চাদের প্রোগ্রামে, ওইখানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, আমি তবলাতে ফার্স্ট হয়েছিলাম।
আপনি যে নতুনকুড়িতে তবলাতে ফার্স্ট হয়েছিলেন, এই তথ্য তো আমার মনে হয় বেশিরভাগ মানুষ জানেই না।
অনেকে জানে, কারণ এটা উইকিপিডিয়াতে দেওয়া আছে, গুগলে যখন সার্চ দিলে অনেক কিছু জানা যায়। এছাড়া হ্যাঁ, অনেকে জানে না, রাইটলি সেড। আরেকটা হচ্ছে যে আমি প্রথমে বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান বিশেষ দ্রষ্টব্য, এই প্রোগ্রামের আমার গান দিয়ে শুরু হয়, সাজের রঙে রঙিন আকাশ আমার ফার্স্ট অ্যালবামের গান। অ্যান্ড এবার বিটিভি আমার মনে হয় যে একটা প্ল্যাটফর্ম ছিল আমাদের তখন, আমাদের প্রমোট করার।
একটু শুরুর দিকে যেতে চাই, আপনি গান একেবারে শেখাটা শুরু করলেন কিভাবে, কোথায়, কখন?
অ্যাকচুয়ালি আমি প্রথম স্টেজে উঠি 2.5 বছর বয়সে, সেটা আমার একটা প্রোফাইল আছে ইউটিউবে, দেখলে দেখতে পারবে। আমি সিলেট মেডিকেলে তবলা বাজাই আমার বড় বোনের গানের সাথে। আফটার দ্যাট আমি যখন একটু বড় হই, স্কুলে ওস্তাদ রামকানাই দাসের কাছে, আমার পণ্ডিত রামকানাই দাসের কাছে আমার বোনরা গান শিখতেন, ওনার কাছে আমি তবলা শিখতাম এবং এই গানগুলো আমি ফলো করে করে অনেক কিছু শিখেছিলাম। দেন আমি একটা ব্যান্ডে, আমি ক্লাস 8-এ যখন স্টুডেন্ট, আমি একটা ব্যান্ডে সমস্বরে লিড ভোকালিস্ট ছিলাম এবং সেই ক্লাস 8-এ থাকাকালীন আমি ফার্স্ট ডিভিশন ক্রিকেটও চান্স পাই এবং সিলেটের আমার একটা রেকর্ড আছে, সিলেট স্টেডিয়ামে আমি ফার্স্ট ডেবিউতে আমি হ্যাট্রিক করি উইথ 6 উইকেট। তো এটা একটা
স্পিন বল নাকি
স্পিন বল
অফ স্পিন না লেগ স্পিন?
অফ স্পিন। তো এইভাবে আমার অ্যাকচুয়ালি কেরিয়ার বিল্ড আপ হলো। অ্যান্ড দেন আমি আই কেম টু ঢাকা, স্টুডেন্ট অবস্থায় আমার অ্যালবাম হেমলনে বাসিওয়ালা কেম আউট অ্যান্ড হিট করে গেল। এইটাই চান্স।
আপনি যে ক্রিকেট খেলতেন এত ভালো, তবলা বাদক ছিলেন এবং আপনি পুরস্কার পেয়েছেন নতুনকুড়িতে, আপনি ফার্স্ট হয়েছিলেন?
হ্যাঁ, ফার্স্ট হয়েছিলাম।
সেই তবলা বাদক, সেই ক্রিকেটার কেন সঙ্গীতকে বেছে নিল? আপনি তো ক্রিকেটারও হতে পারতেন।
তখন ইন্টারেস্টিংলি যারা ফার্স্ট হয়েছিল ভিটিভিতে, তখন এদের একটা গান আমাকে হঠাৎ করে প্রডিউসার বললো, তুমি গানে কম্পিটিশন করো নাই কেন, তুমি লিড দিবা, তুমি এত ভালো গান গাও। দেন আমি গানের লিড দিয়েছিলাম আমার মনে আছে, এবং অ্যাকচুয়ালি গানের যে আমার গান হিট করবে, আমি গান রেকর্ড করেছিলাম, বিটিভিতে গিয়েছিলাম, দেন প্রডিউসার কেম অ্যান্ড ডিস্কো রেকর্ডিংয়ের শাহিন ভাই, উনি প্রথম অ্যাকচুয়ালি বাংলাদেশে ইজ দ্য মেইন পারসন যে প্রথম অ্যালবাম রিলিজ দেয় বাংলাদেশে, উনি দিয়েছিলেন। তো আই এম ভেরি মাচ লাকি বলতে পারি, দর্শকের সাপোর্ট পেয়েছি, শ্রোতাদের।
আজকে যারা নাকি তরুণ, আজকে যারা তরুণ প্রজন্ম, যাদের বয়স হয়তো, আপনি 84 সালে বিটিভি, তার মানে 84-এর পরে যাদের জন্ম, তারা হয়তো জানেন না যে শুভ্রদেব কী রকম জনপ্রিয় ছিলেন সেই মধ্য 80-এর দশকের পর থেকে, এবং তখন আপনি দেখতে যেমন ছিলেন এখনও প্রায় তেমন।
আমি জানি না, বাট আমি মনে করি যে বয়সটা মানুষের মানুষের মনটা মানুষের, আমি যখন পারফরমেন্স করি স্টিল, এই ফার্স্ট ডেতে যেভাবে আমি আমি অ্যাকচুয়ালি আমার ফার্স্ট প্রফেশনাল শো আউটসাইড দ্য কান্ট্রি হচ্ছে 1991-এ ইন ডাবলিন আয়ারল্যান্ডে। তো সেখানে আমি একটা আইরিশ স্টারস ওয়ান আওয়ার সাথে একটা কনসার্ট করেছিলাম। অ্যান্ড আমি খুব লাকি যে ফার্স্ট থেকেই আমি একটা ওই লেভেল আমি মেনটেন করতে পেরেছি। এবং আপনি হয়তো জানেন যে আমি জি গোল্ড অ্যাওয়ার্ড নাসাউ কলিসিয়ামে উইথ ওয়ার্ল্ডের টপ 25 আর্টিস্ট, যেখানে ইয়ারহমান ওয়াজ দেয়ার, আই পারফর্ম দেয়ার, হোসে ফেলিসিয়ানো, সিএনসি মিউজিক ফ্যাক্টরি হেভি মেটাল ব্যান্ড। তো অ্যাকচুয়ালি আমি সবসময় আমার একটা ইন্টারন্যাশনাল আমার একটা ইয়ে ছিল যে বাংলা গানকে পপুলার করা।
আপনি আধুনিক বাংলা গান করেন সেই জন্য জনপ্রিয়, আপনি কি এর বাইরে নজরুলগীতি রবীন্দ্রসঙ্গীত এগুলোও করেন?
আমি রবীন্দ্রসঙ্গীত, আমি ইন্ডিয়ার তারা চ্যানেল একবার একটা সিম্ফনির উপর আমি রবীন্দ্রসঙ্গীত আমি চিনি গো চিনি তোমার এটা রেকর্ড করেছিল। নজরুলগীতি আমি করিনি, বাট রবীন্দ্রসঙ্গীত সামটাইমস আমি করি, বাট আমার নিজের গানই গাই।
যেহেতু দর্শকরা আধুনিক গানে অভ্যস্ত, আপনার কাছ থেকে শুনে অভ্যস্ত, আমরা একটু অন্যরকম একটা কোনো গান দিয়ে কি আপনার সাথে একটু খোলা গলায় একটু কয়েকটা লাইন শুনতে পারি? অন্যরকম একটা গান,
আচ্ছা ঠিক আছে,
হয়তো রবীন্দ্রসঙ্গীত হতে পারে, নজরুলগীতি।
আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী।
চমৎকার। তো এখন ভবিষ্যতে আপনার কি রকম কাজ করার ইচ্ছা আছে?
আমার অ্যাকচুয়ালি আমার নেক্সট অ্যালবাম 27 অ্যালবাম ককটেল, এটা বের হবে, ইজ এ ফ্রেশ অ্যালবাম। অ্যান্ড কিশোর কুমারের প্রয়াত, ওনার আমি খুব ভক্ত আমার, আমি 10টা গান রেকর্ড করেছি, হোপফুলি বের হবে। এবং আমি রিসেন্টলি কিশোর কুমারের উপর একুশে টিভিতে একটা প্রোগ্রামও করেছি, যেটা হয়তো বা অক্টোবর মাসে দেখাবে 10টা গান। তো আমি খুব এক্সাইটেড কিশোর কুমারের অ্যালবাম, মানে কিশোর কুমারের উপর একটা অ্যালবাম, মানে ওনার গানগুলো আবার গাচ্ছি।
সেই 80 দশকে তো এখনকার মতো ক্লোজ আপ ওয়ান বা সেরা কণ্ঠ বা এই জাতীয় ট্যালেন্ট হান্ট অনুষ্ঠানগুলো ছিল না, অনেক প্রতিকূলতার ভেতর দিয়ে আপনি এবং আপনার সমকালীন শিল্পীরা তখন এসেছেন। তা আজকের নতুন প্রজন্মের জন্য আপনার কোনো পরামর্শ আছে?
অ্যাকচুয়ালি আমি মনে করি যে যতটুকু সফটওয়্যার কম ইউজ করা যায় অ্যাজ ফার অ্যাজ ভোকাল ইজ কনসার্ন, আপনি যদি মনে করেন যে আমি ভোকাল রাডার ইউজ করবো, আমার টিউন লাগছে না, এবং ইদানিং যেটা খুব বেড একটা ব্যাড একটা সাইন দেখা যাচ্ছে, খুব ব্যাড সাইন, সেটা হচ্ছে যে কনসার্টেও দেখা যাচ্ছে যে অনেকে লিপসিং করছেন, জাস্ট ঠোঁট মিলাচ্ছেন কিন্তু লাইভ কনসার্টে গান গাচ্ছেন। ঠোঁট তখনই মেলানো যায় একটা টিভি প্রোগ্রাম অথবা একটা যেগুলো অ্যাওয়ার্ড টেওয়ার্ড হয় সেগুলোতে, বাট লাইভ কনসার্টে যখন পিপুল আর কামিং টু ওয়াচ ইউ টিকিট করে, সেখানে আমার মনে হয় না ঠোঁট মেলানোটা ইজ এ ফেয়ার আইডিয়া।
আপনার খুব জনপ্রিয় এবং আপনার প্রিয় একটি গান দিয়ে আমরা শেষ করতে চাই আজকের এই সাক্ষাৎকার।
ঠিক আছে, আমি আমার ফার্স্ট অ্যালবামের হেমেননের বাসিওয়ালা এই টাইটেল সংটাই আমি একটু করছি, এটা আবু তাহের প্রয়াত ওনার সুর করা এবং মাহফুজুর রহমান মাহফুজুনের লেখা।
আমি হেমিলনের সেই বাঁশিওয়ালা, বাজাবো বাঁশি সুরে সুরে, তোমাকে আসতেই হবে যেখানেই থাকো যত দূরে। আমি হেমিলনের সেই বাঁশিওয়ালা, বাজাবো বাঁশি সুরে সুরে।
চমৎকার। শুভ্রদেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ। এবং ভয়েস অফ আমেরিকা খুবই জনপ্রিয় একটা মাধ্যম আমাদের। আমার মনে আছে ছোটবেলায় আমার ফাদার, আমি যখন ছোটো ছিলাম রেডিও আমি নিউজ শুনতাম, এবং আমার 93-তে যখন আমি ফার্স্ট কনসার্ট করি ওইখানে আমার ইন্টারভিউ হয়েছিল, আমি DC-তে গিয়ে নিউ ইয়র্ক থেকে ইন্টারভিউ দিয়েছিলাম, যার জন্য আমি খুব ফন্ড অফ ভয়েস অফ আমেরিকা। থ্যাংক ইউ ভেরি মাচ।
আর এখন শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশ, ধর্মীয় বিশ্বাস এবং জনগণের অধিকার রক্ষার কারণে কারাদণ্ড প্রদান বিভীষিকা ও প্যারোডির সমতুল্য। ইরানে এই বিভীষিকার মাত্রা নৃশংস অত্যাচার এবং কারাগারে অমানবিক পরিস্থিতির কারণে আরও বৃদ্ধি পেয়েছে, এবং রাজনৈতিক বন্দীদের প্রায়শই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। মানবাধিকার পর্যবেক্ষকেরা সম্প্রতি এক ডজনের অধিক রাজনৈতিক বন্দী যারা কুখ্যাত রাজাই শাহের কারাগারের বিভৎস পরিবেশের প্রতিবাদে অনশন ধর্মঘট শুরু করেছেন সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। জুলাই মাসে 50 জনের রাজনৈতিক বন্দীকে বিনা নোটিশে নতুন একটি কারাগারে স্থানান্তরিত করা হয় যেখানে জানালাগুলি ছিল মেটাল শিট দিয়ে বন্ধ করা, বিশুদ্ধ পানীয় জল, খাদ্য, বিছানা অথবা ঔষধের সরবরাহ ছিল কিঞ্চিত মাত্র। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মতে কারাগারে বন্দীদের মধ্যে ছিলেন মানবাধিকার সক্রিয়বাদী, ট্রেড ইউনিয়নের কর্মী, সাংবাদিক, ছাত্র, শান্তিকামী, স্বৈরাচারের বিরোধিতাকারী এবং ইরানে দমননীতির শিকার বাহাই সম্প্রদায়ের সদস্যরা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপূর্ব এবং উত্তর আফ্রিকার উপপরিচালক ম্যাগদেলেনা মগরাবি বলেন, কারাগারের আটক পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে বন্দীরা মৌলিক মানবিক মর্যাদা রক্ষার দাবিতে সেখানে অনশন ধর্মঘটের আশ্রয় নেন। আগস্ট মাসের শেষের দিকে ইরানের মানবাধিকার সেন্টারের সঙ্গে সাক্ষাৎকারে অন্যতম বন্দী জাফর একদামের মাতা বলেন, তাঁর ছেলে প্রায় 30 দিন ধরে অনশনরত, সে হাঁটতে বা দাঁড়াতে এখন অক্ষম। ইরানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ে জাতিসংঘের প্রতিনিধি আসমা জাহাঙ্গীর বলেন, রাজাই শাহের কারাগারে অনশনরত বন্দীদের চিকিৎসা সেবা পরিস্থিতির অবনতিতে এবং কারাগারের অব্যাহত দৈহিক অত্যাচার এবং দুর্ব্যবহারের খবরে তিনি গভীরভাবে শঙ্কিত। তিনি ইরানি কর্তৃপক্ষের প্রতি এই ভয়াবহ পরিস্থিতির দ্রুত সমাধান খুঁজে পাবার আবেদন জানান, যে সমাধান বন্দীদের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিশ্চিত করবে। ইরান বিষয়ে বার্ষিক মানবাধিকার রিপোর্টে যুক্তরাষ্ট্র ইরানের কারাগারগুলিতে নির্মম এবং জীবনের প্রতি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির বর্ণনা দিয়েছে। শঙ্কাজনক এসব অত্যাচার এবং লাঞ্ছনার মধ্যে রয়েছে বারংবার মারধর করা, ভিড়ে ঠাসাঠাসি করে রাখা, যৌন অত্যাচার ও চিকিৎসা সেবা অগ্রাহ্য করা। এবছরের গোড়াতে পররাষ্ট্রমন্ত্রী টিলারসন এমন আশা করেছিলেন যে প্রেসিডেন্ট হাসান রুহানি দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর ইরান জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে, যাতে করে ইরানের জনগণ কাঙ্ক্ষিত মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেন। কাঙ্ক্ষিত সেই মার্জিত জীবনের জন্য প্রয়োজন ইরানের কারাগারে অন্যায়ভাবে আটক রাজনৈতিক বন্দীদের মুক্তি প্রদান এবং কারাগার ব্যবস্থার সংস্কার সাধন, যা ইরানের নিজস্ব আইন তথা সরকার কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান মিতালি উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া, সঙ্গে রয়েছেন রোকেয়া হায়দার।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসরে সবাইকে জানাচ্ছি স্বাগত।
আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল, লিখেছেন সুরজিৎ ব্যানার্জি, গ্রাম আমবাগান, নবপল্লী, বারাসাত, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন। আপনি খুব ছোট্ট চিঠি লিখেছেন, লিখেছেন দীর্ঘদিন পর আপনাদের অনুষ্ঠানের সঙ্গে আবারও যোগাযোগ করছি এবং আপনাদের অনুষ্ঠান নিয়মিত আগে শুনতাম। অনুগ্রহ করে বলবেন কি আপনাদের অনুষ্ঠান কিভাবে আরো ভালো শুনতে পারি?
এই মুহূর্তে তো বলার সম্ভব হচ্ছে না ভাই, কারণ মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হয়। আমরা চেষ্টা করছি যে যদি কোনো রকমে শর্ট ওয়েভে তা প্রচার করা যায় আপনাদের অবশ্যই জানাবো, কারণ পশ্চিমবঙ্গে শর্ট ওয়েভেই শোনা যায় ভালোভাবে, আর মিডিয়াম ওয়েভে বোধ হয় পশ্চিমবঙ্গেও না বাংলাদেশও তেমন অনেক প্রত্যন্ত অঞ্চলে এখন অসুবিধা হচ্ছে। আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি, দেখা যাক, আশা করছি যে কিছু একটা পরিবর্তন হবে।
এই কিছুদিন আগেই বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের কাছ থেকে আমরা অনেকগুলো চিঠি পেয়েছি এবং এর বেশিরভাগই আপনারা কিন্তু আমাদের ঈদের শুভেচ্ছা পাঠিয়েছেন। সে যাই হোক, ঈদ তো হয়ে গেছে,
নামগুলো আমরা বলি, ঈদ হয়ে গেলেও আমরা প্রাপ্তি স্বীকার করতে পারি।
হ্যাঁ, লিখেছেন এম ফোরকান, সাউথ এশিয়া রেডিও ক্লাব, জীবন মুহুরির বাড়ি, গ্রাম ও ডাক, ফতেয়াবাদ, হাটাজারি, চট্টগ্রাম থেকে আপনার দুটি চিঠি পেয়েছি। এর পরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ নূর আলম, সদর বিপণি, নাভারান রেল বাজার, ডাক, যাদবপুর, যশোর থেকে লিখেছেন। এর পরের চিঠিটি লিখেছেন এইচ এম তারেক, প্রেসিডেন্ট উৎস রেডিও, ডিএক্স কর্নার, আলী সাহারদি, মদনগঞ্জ বন্দর, নারায়ণগঞ্জ থেকে। একটি ঈদকার্ড
ঈদের শুভেচ্ছা পত্রটি দেখতে ভারী চমৎকার,
বেশ সুন্দর
পাঠিয়েছেন কে?
কার্ডটি পাঠিয়েছেন এম এস শমশের নূর খোকন, সাংবাদিক, গ্রাম তাজিউরপাড়া বড়বাড়ি, পোস্ট হাটশেরপুর, সরিয়াকান্দি বগুড়া থেকে পাঠিয়েছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
হ্যাঁ, আর কিছুক্ষণ আগে একজন শ্রোতার সঙ্গে টেলিফোনে যোগাযোগ হয়েছিল বাংলাদেশে, তো তার কিছু বক্তব্য আমরা শোনাবো। তার সঙ্গে যে কথা হলো তাহলে আমরা শুনি এবং শ্রোতাদেরও শোনাই। আমরা কথা বলছি মোহাম্মদ আমিনুল ইসলাম, সভাপতি সূর্য তরুণ ক্লাব, তার সঙ্গে, তিনি রয়েছেন বাংলাদেশে। ভাই আমিনুল ইসলাম, আপনি আমাদের শুনতে পাচ্ছেন?
আমি শুনতে পাচ্ছি।
আপনি কোথায় আছেন?
আমি আমিনুল ইসলাম, সভাপতি সূর্য তরুণ ক্লাব, দক্ষিণ গোবিন্দপুর চাঁপাপুর আদমজী বগুড়া থেকে বলতেছি।
আচ্ছা, তো সূর্য তরুণ ক্লাব সুন্দর নাম, আপনারা ক্লাবে নিশ্চয় অনেকজন তরুণ মিলে, এটা একটা যুব ক্লাব, তা আপনারা অনেক কিছু কাজকর্ম করছেন। আপনারা আমাদের ভয়েস অফ আমেরিকার রেডিও অনুষ্ঠানও শুনছেন যেমন আপনার ইমেল থেকে জেনেছি, তো আপনাদের ক্লাবের কিছু কাজকর্ম কর্মসূচি সম্পর্কে আমাদের জানাবেন।
কয়েকজন মিলে একটা ক্লাব করছি যার নাম সূর্য তরুণ ক্লাব। এই ক্লাবের লক্ষ্য হচ্ছে বাল্য বিবাহ, ধূমপান রোধ। আর ক্লাবের কিছু কাজকর্ম আছে যেগুলো হচ্ছে, আমরা প্রতি বছর একটা অনুষ্ঠান করি, সাংস্কৃতিক অনুষ্ঠান, গোটা দিন ব্যাপী বর্ধমানন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান করি। সেখানে অনেক ধরনের খেলা থাকে, যেমন কলা গাছে ওঠা, শাকো পার, এ ধরনের অনেক সুন্দর অনেক খেলা থাকে। রাতে একটি
এই খেলা কি প্রতিযোগিতামূলক হয়? কোন প্রতিযোগিতা হয়?
খেলাগুলো প্রতিযোগিতামূলক হয়, এগুলো খেলাতে প্রাইজ দিই আমরা। একটা খেলোয়াড় যারা পুরস্কার পেতে হয় সেখানে প্রাইজ বন্টন করি এদের মাঝে।
আপনারা এই সূর্য তরুণ ক্লাব কবে প্রতিষ্ঠা করেছেন, কত বছর হলো?
আমাদের ক্লাবটি প্রতিষ্ঠান করেছি 2010 সালে।
2010 সালে, বাহ, 7 বছর হয়ে গেল প্রায়। একটি কথা, যে আপনারা যে পুরস্কার দেন, তো আপনাদের কিছু তো টাকা পয়সা লাগে, অর্থ সংগ্রহ করেন কিভাবে?
আমাদের ক্লাবের সভাপতি যে আমরা কিছু অর্থ দিই, তারপরে যারা ক্লাবের সদস্য আছে তারা কিছু অর্থ দেয়, এবং মান্যগুণ্য যারা লোক আছে এবং তারা তাদের দাওয়াত দিলে তারাও কিছু অর্থ দেয়, অর্থ দিয়ে অনেক অর্থ হয়ে যায়।
আচ্ছা, খুব ভালো কথা। কিন্তু আপনারা যে এই কর্মসূচি আপনাদের বললেন, আপনারা ক্লাবের পক্ষ থেকে তো আপনারা রেডিও শোনেন, সেটা নিয়েও কি আলোচনা করেন? ভয়েস অফ আমেরিকার কোন অনুষ্ঠান কেমন লাগে?
আমাদের সাধারণ সম্পাদক আছে, এভাবে সবাই ইমেল পাঠায়।
আপনারা মোট কতজন আপনাদের ক্লাবের সদস্য এখন বর্তমানে?
আমাদের বর্তমানে আমাদের ক্লাবে 32 জন সদস্য আছে।
মহিলা আছেন কেউ?
আমাদের ক্লাবে মহিলা সদস্য খুব বেশি না, কয়েকজন মাত্র, 2-4 জন আছে যেগুলা।
আচ্ছা, তারা নিয়মিত আপনাদের কর্মসূচিতে অংশ নেন?
ওরা নিয়মিত নিতে পারে না, প্রতিদিন নিয়ে একটু নেয়।
আপনাদের অন্য কোনো কর্মসূচি আছে?
আমাদের অন্য কোনো কর্মসূচি নাই, এটাই কর্মসূচি যেগুলা
বললেন।
হ্যাঁ, এগুলা, তারপরে হচ্ছে যেমন প্রাণ রোধ করা, যেগুলা মানে সমাজমূলক কাজ, কি রাস্তা ইয়া হলে মেরামত করা, এই ক্লাবের পক্ষ থেকে আমরা করে থাকি।
আচ্ছা, তো আপনাদের যারা ক্লাবের সদস্য নন, আপনাদের এই ক্লাবের কর্মসূচি দেখে তারা কি সন্তুষ্ট, তারা কি মনে করেন আশেপাশের লোকজন?
এগুলা সবাই সন্তুষ্ট, তারা বসন্তে আয়োজন, খেলা আয়োজন দেখলে ওখানে মনও ভালো হয়, তারা অনেক আনন্দ করে। এই জন্য আমরা এই বিনোদন অনুষ্ঠান করে থাকি, তারা সকলেই মন থেকে এগুলো করতে চায়।
আর
পাশাপাশি আমরা রেডিও নিয়েও খুব ইয়ে করি, এর থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে খুবই অংশ নিয়ে থাকি এই ক্লাবের থেকে, যেমন পুরস্কার টুরস্কার ফেলে তাদের মনও ভালো হয়।
খুবই ভালো আপনারা কাজকর্ম করছেন, অভিনন্দন রইল আমাদের ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের সবার পক্ষ থেকে। মোহাম্মদ আমিনুল ইসলাম, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এত কিছু খবর জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমিও ধন্যবাদ জানাই ভয়েস অফ আমেরিকাকে, এবং শ্রোতাদের সকল শ্রোতারা যেন ভয়েস অফ আমেরিকা শুনে এই আহ্বান কামনা করে শেষ করি।
ধন্যবাদ। আমরা আশা করব যে অন্যান্য যে শ্রোতা সংঘ আছে তারাও লিখবে তাদের কর্মসূচি নিয়ে, তাহলে আমরা অন্য শ্রোতাদের শোনাতে পারব।
এরপরের ইমেলটি লিখেছেন ঐন্দ্রিলা ব্যানার্জি, জেনারেল সেক্রেটারি চৈতক লিসনার্স ক্লাব ডাক বেলদা নবদেপল্লী পশ্চিম দিনাজপুর থেকে লিখেছেন অনুগ্রহ করে অনুষ্ঠান সূচি এবং কিছু উপহার সামগ্রী পাঠাবেন এবং আমাদের ঠিকানাটি আপনাদের তালিকাভুক্ত করে নেবেন। ভাই ঐন্দ্রিলা ব্যানার্জি, আপাতত আমরা অনুষ্ঠান সূচি পাঠাচ্ছি না, তবে যখন অনুষ্ঠান সূচি আমাদের কাছে আসবে নিশ্চয়ই আমরা পাঠাব। তবে নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান যদি আপনি শোনেন তাহলেই বুঝতে পারবেন আমরা কোন দিন কোন অনুষ্ঠানটি প্রচার করছি।
আশা করছি যে একটা অনুষ্ঠান সূচি আমরা তৈরি করব এবং সেটা শ্রোতাদের কাছে পাঠাতে পারবো শীঘ্রই। নতুন বছর তো এসেই যাচ্ছে, এখন তো সেপ্টেম্বর শেষ হয়ে গেল, পয়লা জানুয়ারি বাংলা বিভাগের 60 বছর পূর্তি এবং তার আগে আমরা অনুষ্ঠান সূচি পাঠাবার ব্যবস্থা করব।
শ্রোতা বন্ধুরা, হাতে আর সময় নেই, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে চিঠি পাঠাতে পারেন, এছাড়াও ইমেল করে এবং ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য পাঠাতে পারেন, আর সেই সঙ্গে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন।
মিতালি রাশোর আজ এ পর্যন্তই।
আর এখন সময় সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শুনবার, শোনাচ্ছেন আনিস আহমেদ।
সশস্ত্র ব্রিটিশ পুলিশ আজ লন্ডনের শহরতলিতে একটি বাড়িতে সন্ধান চালিয়েছে এবং আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে দিয়েছে। এর আগে ব্রিটিশ পুলিশ জানায় যে গতকাল লন্ডনের পাতাল রেলে আক্রমণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে যে শনিবার বন্দরনগরী ডোভারে 18 বছর বয়সী এই তরুণকে গ্রেপ্তার করা হয়। ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সমুদ্রপথে যাত্রার জন্য ডোভারই হচ্ছে প্রধান ফেরি বন্দর। পুলিশের এক বিবৃতিতে এই গ্রেপ্তারকে তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করা হয়। আজ আরও আগে লন্ডন পরিবহন কর্তৃপক্ষ জানায় যে তারা পার্সন্স গ্রিন স্টেশনটি খুলে দিয়েছে। সেখানেই গতকাল একটি বোমার আংশিক বিস্ফোরণ ঘটে। এই হামলার পর প্রধানমন্ত্রী টেরিজা মে বলেন যে সেদেশের সন্ত্রাসবাদ যৌথ বিশ্লেষণ কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে যে দেশের প্রতি হুমকির মাত্রা এখন সংকটপূর্ণ পর্যায়ে উন্নীত করতে হবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আজ বলেছেন যে তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সমান শক্তি অর্জন করতে চায় এবং তিনি তাঁর পরমাণু কর্মসূচি সম্পন্ন করার সংকল্প প্রকাশ করেন। সেখানকার রাষ্ট্রপরিচালিত সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে বলা হচ্ছে, কিম বলেছেন যে তাদের লক্ষ্য হচ্ছে শক্তির দিক দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্য রক্ষা করা এবং তাঁর কথায় সামরিক বিকল্প নিয়ে আর কথা না বলতে যুক্তরাষ্ট্রের নেতাদের বাধ্য করা। কিম বলেন যে পরমাণু শক্তি সম্পন্ন করার জন্য উত্তর কোরিয়ার লক্ষ্য প্রায় অর্জিত হয়েছে এবং ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার মুখেও তিনি পরমাণু কর্মসূচি সম্পন্ন করতে সংকল্প প্রকাশ করেন। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যে মিয়ানমারের সহিংসতা থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের গণহারে পালিয়ে আসা মনে হচ্ছে থামবে না। গত 3 সপ্তাহে প্রায় 4 লক্ষ শরণার্থী বাংলাদেশে গিয়ে পৌঁছেছে। দেশান্তরী লোকদের আন্তর্জাতিক সংগঠনের যোগাযোগ বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা ক্রিস লম বলছেন, এরকম কোনো লক্ষণই দেখা যাচ্ছে না যে মিয়ানমার থেকে মরিয়া হয়ে বাংলাদেশে পালিয়ে আসা লোকজনের ঢল শিগগিরই কমতে পারে। কক্সবাজার থেকে টেলিফোনে লম ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা লিসা স্লাইনকে জানিয়েছেন যে মিয়ানমারের উত্তরাঞ্চলে রাখাইন রাজ্যে পুড়ে যাওয়া গ্রামের ধোঁয়া এখনও দেখা যাচ্ছে। কর্মরত অবস্থায় সরকারি চাকুরে বাবার মৃত্যু হলে এবার থেকে সেই চাকরি পেতে পারেন বিবাহিত মেয়েরাও। কলকাতা হাইকোর্টের এটি নয়া নির্দেশিকা, জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের শ্রম ও পঞ্চায়েত দপ্তরের বিজ্ঞপ্তিতে অবিবাহিত মেয়েদের চাকরি পাওয়ার কথায় উল্লেখ ছিল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিশিতা মাত্রে সহ 3 বিচারপতিকে নিয়ে গড়া বিশেষ বেঞ্চ সেই বিজ্ঞপ্তিকে অসাংবিধানিক ঘোষণা করলেন। আদালতের নির্দেশ অবিলম্বে সরকারি বিজ্ঞপ্তি থেকে অবিবাহিত শব্দটি বাদ দিতে হবে। এর ফলে বিবাহিত হোক বা অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে চাকরি পেতে আর কোনো বৈষম্য রইল না। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর এরই সঙ্গে ভয়েস অফ আমেরিকার আজকের বাংলা অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন একযোগে টিয়াং ওয়াং এবং চ্যাং চিয়াওগাং। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.